রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন, আম্মা বা'দু, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। মেহমান বৃন্দ আমাদের সাথে উপস্থিত রয়েছেন, কারি সাহেব আছেন, নাতখা ইসলাম বে মোবাল্লিকে দাওয়াত ইসলামী, একটি বিষয় নিয়েছি আমরা আলোচনা করার জন্য ইনশাআল্লাহ তাআলা। আসুন ভালো ভালো নিয়ত সহকারে সকাল সকাল আমরা কারি সাহেব থেকে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، وكذلك أوحينا إليك روحا من أمرنا، ما كنت تدري ما الكتاب ولا الإيمان، ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا، وإنك لتهدي إلى صراط مستقيم، صراط الله الذي له ما في السماوات وما في الأرض، ألا إلى الله تصير الأمور، صدق الله العظيم، وصدق رسوله النبي الكريم، صلوا على الحبيب
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم. الحمد لله কারি সাহেব আমাদেরকে অনুষ্ঠানের শুরুতে খুব সুন্দরভাবে কোরআনে পাকের তেলাওয়াত শোনালেন। আল্লাহ তাবারক ও তাআলা প্রতিদিন আমাদেরকে কোরআনে পাকের সাথে সম্পর্ক গড়ে তোলা, কোরআনে পাকের তেলাওয়াত করার সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক, আজকের যে বিষয় নিয়েছে তা আপনাদেরকে জানাবো, এরপরে ইনশাআল্লাহ তাআলা ফয়জুর রহমান ভাই থেকে আমরা হামদে বারি তালাও শ্রবণ করব। একটি বিষয় দর্শক শ্রোতা, সেটা হলো গিয়ে মানুষ যখন ইন্তেকাল করে, মৃত্যুর পরে যখন তাকে দাফন করতে নিয়ে যাওয়া হয়, দাফনের পূর্বে কিছু মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব, জীবিত লোকদের কিছু দায়িত্ব থাকে, দায়িত্ব পালন করে অনেকেই আছে, তাকে গোসল করানো, এরপরে তাকে কাফন পরানো। বিষয়টা এরকমের, যে ব্যক্তি কাফনের কাপড় তৈরি করে সে এটাকে বিক্রি করে দেয়, যে ব্যক্তি তৈরি করে সে বিক্রি করে দেয়, আর যে ব্যক্তি ক্রয় করে, দোকান থেকে কিনে নিয়ে আসে, সে পরিধান করে না। বিষয়টা কেমন জানি, যে তৈরি করলো সে বিক্রি করে দিল, আর যে কিনে নিয়ে আসলো সে ব্যবহার করলো না, কিন্তু যে ব্যক্তি ব্যবহার করলো সে নিজের হাতে ব্যবহার করতে পারেনি, সে বুঝতেও পারেনি, সে জানেও না। এই যে সিরিয়াল এক ধারাবাহিকতা চলে আসছে, আজ থেকে নয়, এটা হাজারো বছর পূর্বে থেকে এই মুসলমানদের এই রীতিনীতি চলে আসছে। কাফনের কাপড় যে তৈরি করছে, সে তৈরি করার পরে বিক্রি করে দেয়, আর যে ক্রয় করে নিয়ে আসছে সে ব্যবহার করে নাই, আর যে ব্যবহার করছে সে নিজে হাতে ব্যবহার করতে পারেনি আর সেটা জানেও না। ঠিক এই কর্ম যেভাবে হয়ে আসছে, অর্থাৎ হাজার হাজার বছর ধরে যে রীতিনীতি মুসলমানদের চলে আসছে আজও পর্যন্ত আছে, আর মুসলমানদের এই শরীয়তের হুকুম থেকেই যাবে। কেননা একজন মানুষ যখন মারা যায়, তাকে গোসল করানো, তাকে কাফন পরানো, এগুলো আমাদের জীবিত মুসলমানদের উপর দায়িত্ব একটা, এই কাজগুলো করা, জানাজা পড়া, তাকে দাফন করা, এই যে একটা কর্ম, এর ফলাফল। আজকে আমি কি করছি, কাপড় তৈরি করছি, আমি তৈরি করার পরে বিক্রি করে দিলাম, কিন্তু একদিন না একদিন তো আমাকে সেই কাফনের কাপড় পরিধান করতে হবে, আজ না হয়তো কাল। যে ব্যক্তি কাফনের কাপড় ক্রয় করে নিয়ে আসলো, কাপড় যে নিয়ে আসলো বাজার থেকে, সে ব্যবহার করেনি, সে তো অন্য কাউকে পরিয়েছে, একদিন না একদিন সেই কর্ম, ওই কাজটা আমার জন্য কেউ করবে। আমি যখন ইন্তেকাল করব, কেউ না কেউ আমার জন্য মার্কেট থেকে সাদা কাফন কিনে নিয়ে আসবে। এই যে ধারাবাহিকতা রয়েছে, খুব খুব সুন্দর একটি বিষয় আজকে রেখেছি, আর এই বিষয়ের সাথে সম্পর্ক রাখি বিদায় এই কথাগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। আজকের বিষয় আমরা নিয়েছি, যেমন কর্ম তেমনই ফল, আর এটা কাজেরই পরিণতি। আজকের বিষয় এটা তার কাজের পরিণতি, অর্থাৎ যেমন কর্ম তেমন ফল। মোবাল্লিগে দাওয়াত ইসলামে আমাদের সাথে রয়েছেন, ইনশাআল্লাহ আমরা গুরুত্বপূর্ণ মাদানী ফুল শ্রবণ করব। এটাই যে আমাদের কাজের ফল, এর মধ্যে যেমন কর্ম তেমন, এরপর মা বাবার সাথে আচরণ করা, আমি যেমন করছি আমার সন্তান আমার সাথে তেমন করবে, আমি আজকে যার সাথে যেমন আচরণ করি একদিন সেটা ফেরত পাব, আমি আজকে স্টুডেন্ট আছি টিচারের সাথে যেমন আচরণ করি, আমি যদি কখনো টিচার হই তো আমার ছাত্র আমার সাথে এমন আচরণ করবে, যেমন কর্ম তেমন ফল তাকে ভোগ করতে হবে। আর এটা শুরু থেকেই শুনে আসছেন, আমরাও জানি আপনারাও জানেন, আজকের বিষয় এটা তার কাজের ফল, এটা তার কাজের পরিণতি, এটা তার কাজের ফলাফল, এ বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। এর পূর্বে আসুন ফয়জুর রহমান ভাইয়ের কাছে যাই, হামদে বারি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
فرمان مصطفى صلى الله تعالى عليه واله وسلم نية المؤمن خير من عمله مسلمان النيات তার আমলের চেয়ে উত্তম। আসুন মাদিনার জানা দর্শক বিন্দু, আমরা ভালো ভালো নিয়ত করে নি। আমি নিয়ত করছি আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের জন্য কালাম পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে কালাম শ্রবণ করার চেষ্টা করুন। صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد صلي على رسولنا صلي على شفيعنا صلي على
تک رہے دامن مصطفیٰ
অনেকদিন পরেই আবারও পেলাম, অনেক ব্যস্ত থাকে জুনাইদের সম্ভবত এই কারণে আসতে পারে না। আজকে ফয়জানের মদিনায় আছেন নাইম ভাই, জুনাইদ ভাই ইনশাল্লাহ তাআলা আমাদেরকে সময় দিয়েছেন, শুকরিয়া আদায় করি। নাইম ভাই, একটা কথা আছে না, এটাই হচ্ছে কর্মফল।
জি,
এমন এটা হয় থাকে না, যদি কোনো মানুষ ভালোর দিকে ব্যাপারে খুব কম বলে, যেমন কোনো একটা ছাত্র ভালো রেজাল্ট করলো, ভালো ফলাফল অর্জন করলো, ওই সময়টার কালে কম বলে, যদি খারাপ করে রেজাল্ট ফেল করে তখন বলে এটা তোমার কর্মের ফলাফল।
তাকে যে এতদিন কি পড়ালেখা করতো,
হ্যাঁ, তাকে স্মরণ করিয়ে দেয়,
খেলাধুলা করছিলা, ওই যে ওইখানে গিয়ে ওটা ওটা করতেছিলা, পড়ার কথা বলছি তো পড়ো নাই, এখন দেখো পরীক্ষায় ফেল করছো।
কর্মফল ঠিক দুনিয়া এবং আখেরাতের ব্যাপারটা তো এরকমেরই, কর্মফল তো সেটাই, আমাদের দুনিয়াতে যা কর্ম করব আখেরাতে তার ফল পাওয়া যাবে। ঠিক দুনিয়াতেও এর ফলাফল পাওয়া যায়। আমি একটু আগেই বললাম নাইম ভাই, যে মানুষ যখন ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে না, তার জন্য যে কাফনের কাপড় কিনে নিয়ে আসা হয় না মার্কেট থেকে, যে তৈরি করে নাইম ভাই সে তো বিক্রি করে দেয়,
বিক্রি করে,
আর যে কিনে নিয়ে আসে সে পরিধান করে না,
পরিয়ে দেয়,
পরিধান সে করে না, যাকে পরানো হয় সে নিজেও জানে না। ঠিকই আমরা দুনিয়াতে মনে করি কি আমি আপনার সাথে এমন একটা আচরণ করলাম, আজকে আমার ক্ষমতা আছে, দাপট আছে, বা এখন শক্তি আছে, যৌবন আছে, আমরা কি করলাম, এটা ব্যবহার করলাম, কথাটা বলে দিলাম, ভাবিও না কিন্তু এটা কেউ না কেউ আমার সাথে করতে পারে, কেউ না কেউ এরকমের আচরণ আমার সাথে করতে পারে। আজকে বাবা বৃদ্ধ আছে, মা বৃদ্ধ আছে, তাদের সাথে বুড়ি তুই তুকারি চলে যা বের হয়ে যা ঘর থেকে বের করে দেওয়া, মনে করে কি আমি এখন তো যুবক বয়সে আছি আমাকে কে বলবে, বললে দে বলুক আমাকে বাড়ি থেকে বের করে দিক আমি কোথাও চলে যাব রোজগার করে খাবো, কিন্তু আমি যে একদিন বৃদ্ধ হব আমার যে বয়স হবে আমার যে উঠে দাঁড়ানোর শক্তি থাকবে না ওই সময়টার কথা আমরা ভুলে গেছি। যখন এমন কিছু কর্ম হয় নাইম ভাই জুনাইদ ভাই সমাজের মধ্যে আমরা দেখি, যখন দেখি যে একটা লোক লাঠি ভর দিয়ে হাঁটে চলতে পারে না তারপরেও রিক্সা নিয়ে বের হয় কাজের জন্য বের হয়, তখন কিন্তু কিছু লোক বলে কর্মের ফল, এই লোকটা যৌবনকালে জানি না কিভাবে অতিবাহিত করছে কি জানি কি করছে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য আমাদের সবাইকে করা চাই,
বিশেষ করে
আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা যদি একটু খেয়াল করি আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য আমাদেরকে
সৃষ্টি করেছেন।
এখন আমার উঠা বসা চলা ফেরা কথাবার্তা চাল চলন আত্মীয়তার সম্পর্ক প্রতিবেশীর সম্পর্ক বন্ধুমহল আমরা যেটাই কাজ করি না কেন সেই কাজটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি মোতাবেক হওয়া চাই, সে মোতাবেক যদি চলা হয় তাহলে নিয়ামত সে পাবে সেটার রেজাল্ট সে ভোগ করবে, আর যদি যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য করার জন্য কথা বলা হয়েছে সেটা যদি বিপরীত হয় আনুগত্য করা না হয় আল্লাহ তার রাসূলকে তাহলে আল্লাহ পাকের নাফরমানি হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি যে করবে তার জন্য রয়েছে কঠিন আযাব।
যেমন
আমরা যদি একটু খেয়াল করি যে সবাই চায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য, আল্লাহ পাক আমার উপর যদি রাজি খুশি থাকতে চায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজ পছন্দ করে সে কাজ আমাকে করতে হবে। স্বাভাবিকভাবে যখন কেউ কারো অধীনস্থ হয়ে চাকরি করে কিংবা কেউ কারো অধীনস্থ হয়ে থাকে তখন সে সর্বোচ্চ চেষ্টা করে তার মালিককে সে
রাজি করার
জন্য খুশি করার জন্য, বিনিময় কি তার প্রিয়ভাজন হবে সে বেতন বেশি পাবে কিংবা বিশ্বস্ততা অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশ্বস্ত অর্জন করাটা হলো সবচেয়ে বড়, যিনি মালিক যিনি আমাকে রিজিক দাতা যিনি আমাদেরকে এত সুন্দর আকৃতি দান করে সৃষ্টি করেছেন তাকে যদি আমি অনুগত্য করতে পারি তা ইনশাআল্লাহ কামিয়াব। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা শান নয় যে কোনো আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপজগতের মধ্যে কষ্টের মধ্যে উপনীত করবে,
আহা
এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের শান নয়, বরং বলা হচ্ছে পৃথিবীর বুকের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা নিজের কৃতকর্মের ফল কিন্তু দুনিয়াতেও পেয়ে যায়,
রাইট,
যে কিছু দুনিয়াতেও পেয়ে যায় এবং কিছুটা আখিরাতের মধ্যে পেয়ে যায়, আবার অনেকে আখিরাতের মধ্যে কামিয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাকদীরের মধ্যে ভালাই লিখছে তো সে আখিরাতের মধ্যে কামিয়াব, দেখা যাচ্ছে সে আখিরাতে কামিয়াব হওয়ার জন্য ওই মর্তবায় পৌঁছানোর জন্য তার যতটুকু ইবাদত বন্দেগী রিয়াজত করা দরকার সেটা সে করার মাধ্যমে তাকওয়া পরহেজগারিতার মাধ্যমে সেটা পৌঁছানো সম্ভব নয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপর বিভিন্ন বিপদ তার উপর বিভিন্ন মুসিবত বিভিন্ন ধরনের সে সমস্যার মধ্যে সম্মুখীন হয় এবং এটার সে যখন সবর করে সবর করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই যে বুজুর্গিয়তের মর্তবায় কামিয়াব পর্যন্ত যে জায়গার মধ্যে সেই জায়গার মধ্যে পৌঁছে
দেয়।
আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা শান নয় যে একজন বান্দা দুনিয়াতে সে আযাবের মধ্যে থাকবে আখিরাতের মধ্যে সে আযাবের মধ্যে থাকবে। আজকে যারা দুনিয়ার শান শওকত মাল ও দৌলত আরাম আয়েশের বুকবিলাসের জিন্দেগির মধ্যে অতিবাহিত করছে আমরা অনেক সময় দেখি তাদেরকে আমরা এটা মনে করি আরে সে তো কত আল্লাহর নাফরমানি করছে, তাহলে বুঝতে হবে আল্লাহর নাফরমানি করার পরে সে এত কিভাবে ভালোর মধ্যে অবস্থানের মধ্যে রয়েছে, বরঞ্চ সে ভালো অবস্থানের মধ্যে নয় তাকে কিন্তু আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে যদি বা বাহ্যিক দৃষ্টিতে খুব আরামায়েশের জিন্দেগি দেখতেছি কিন্তু যে সেই কৃতকর্মের ফল কিন্তু তাকে একদিন ভোগ করতে হবে,
আর
এই কৃতকর্মের ফল হিসেবে সে যখন কবরে যাবে আখিরাতের জিন্দেগিতে এটার রেজাল্ট স্বরূপ তাকে একদিন বিশাল থেকে বিশাল কষ্টের তাকে সম্মুখীন হতে হবে। আর যদি কেউ দুনিয়ার মধ্যে ভালাই করেন ভালো কাজ করে নেকির কাজ করে সেটার রেজাল্টও কিন্তু আখিরাতে পাবে, সেজন্য আমাদের কৃতকর্মটা এমন হওয়া চাই যে কর্মের মধ্যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাজি এবং খুশি থাকে, তাহলে ইনশাআল্লাহ তাআলা সে বান্দাটা কামিয়াব।
দুনিয়াকে দারুল আমল বলা হয়েছে, দুনিয়াকে দারুল আমল বলা হয়েছে, ওলামায়ে কেরামরা কিতাবে বর্ণনা করেন যে দুনিয়া হচ্ছে দারুল আমল, কর্মক্ষেত্র, আমলের ক্ষেত্র, আর আখিরাত হচ্ছে দারুল জাজা,
আচ্ছা প্রতিদান পাওয়ার,
প্রতিদান পাওয়ার স্থান। তো যদি আপনি একটা কাজ করে যাচ্ছেন আর দেখতেছেন আপনার ক্ষতি হচ্ছে না, তাহলে ভুলে যান না যে আখিরাত হচ্ছে দারুল জাজা, একদিন প্রতিদান পেতে হবে, আজ না হয়তো মৃত্যুর
পাবে।
এটা স্মরণে রাখতে হবে, যখন এটা আপনি স্মরণে রাখবেন তখন দেখা যাবে আপনার প্রত্যেকটা কাজের মধ্যে স্থিরতা চলে আসবে। একটু ভাববেন কাল আখিরাতে আমাকে দাঁড়াতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেই দিনই হচ্ছে দারুল জাজা, সেই দিন প্রতিদান দেয়া হবে। যদি আজকে আমি দারুল আমলের মধ্যে ভুল কাজ করি বা অন্যকে কষ্ট দেই বা অন্যের দোষ ত্রুটি বলে বেড়াই মানুষকে বা বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত হই, তাহলে যেমন কর্ম তেমন ফল আমাকে আখিরাতে দারুল জাজাতে
ভোগ করতে হবে। রাইট, এখানে দর্শক শ্রোতা একটা কথা হলো গিয়ে যে আপনি আমি হয়তো বা ভাবতেছি কি আমার কর্ম আমার বিষয়, আমি যেমন কর্ম করব তেমন ফলাফল আমি পাব। হ্যাঁ, কর্ম তো আপনার, একটু চিন্তা করে দেখুন আপনার কর্মের কারণে ব্যক্তি জীবনের উপরে ক্ষতি চলে আসে, দ্বিতীয়ত আপনার কর্মের কারণে আপনার পারিবারিক জীবনে ক্ষতি চলে আসে, আপনার কর্মের কারণে অনেক সময় দেশের মধ্যেও রাষ্ট্রের মধ্যেও এর প্রভাব পড়ে অনেক বড়। বর্তমানে দেখছেন আপনারা পুরো দেশের মধ্যে কর্মের কারণে, আপনার কর্মের কারণে পুরো দেশের মধ্যে এক অরাজকতা সৃষ্টি হয়ে যায়। আপনি ভাবতে পারেন কি আমার কর্মের ফল আমি ভোগ করছি? না, অনেক সময় আপনি ব্যক্তিগতভাবে ভোগ করেন, অনেক সময় আপনার পরিবারটাও এর মধ্যে জড়িয়ে যায়, অনেক সময় পুরো দেশের মধ্যে এটা ছড়িয়ে পড়ে। তো এই জন্য ইয়ানফ সিনা আমার কর্মের ব্যাপারে আমাকে চিন্তা করা উচিত, আমি কি কর্ম করছি আর এর ভোগান্তি কয়জন মানুষ ভুগতেছে, কয়জন কে কে কোথায় কোথায়, এটাও আপনাকে আমাকে চিন্তা করা উচিত। দর্শকের কিছু কলের দিকে যাবো, এসএমএস পড়বো, ফেসবুক পেজে কমেন্টস পড়বো, এরপরে ফয়জুর রহমান ভাই থেকে আমরা নাতে রসুল শুনবো আজকে ইনশা আল্লাহ তাআলা। দর্শকের ফেসবুক পেজে যে কমেন্টসগুলো আসছে এগুলো কয়েকটি পরে নিই। কাউসার ভাই আছেন সিঙ্গাপুর থেকে, তিনি বললেন আমি একটি মান কাবাদ শুনতে চাই, ইনশাআল্লাহ শোনাবো। শালম ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, সবাইকে জুম্মা মুবারক জানিয়েছেন, আপনাকেও জুম্মা মুবারক সাথে সাথে। এরপরে ইমরান উদ্দিন আমাদের সাথে আছেন, তিনি বললেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ও বারাকাতু, তিনিও সবাইকে জুম্মা মুবারক দিয়েছেন, শুক্রিয়া ভাই আপনাকেও জুম্মা মুবারক। আর একজন সাতক্ষীরা শ্যামনগর থেকে কমেন্টস করেছেন, তিনি বললেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতু, আজকের বিষয় খুব সুন্দর, আমরা অনেক কিছু শিখতে পারবো, আমিও যাবো একদিন সোনার মদিনা, এই নাটটি শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন, চেষ্টা করা হবে আপনাকে নাচ শোনানোর জন্য। শাহজাহান ভাইও আমাদের সাথে আছেন, এরপরে শওকত ভাইও আমাদের কমেন্টস করেছেন, দর্শকের কিছু কল শুনিয়ে দিন, এরপর নাচ শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি নামটা কি বললেন তা তো সঠিক বুঝলাম না, সুন্দর করে বলতেন, পুরো নামটা স্পষ্ট ভাবে বলতেন তবে সুবিধা হইতো, নামটাই বুঝিনি কি বলছেন। নারায়ণগঞ্জ থেকে এটা তো বুঝতে পারলাম, আর কালাম নাতের রসুল শুনতে চাইছেন, নাতের রসুল শোনাবো ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমার নাম সৌরভ, চট্টগ্রাম থেকে বলছিলাম, আমি একটা নাতের রসুল শুনতে চাচ্ছিলাম।
নাতের রসুল শুনতে চেয়েছেন চট্টগ্রাম থেকে, শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ ইমন, বগুড়া থেকে, আমি একটা গজল শুনতে চাই।
আপনি একটি গজল শুনবেন ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন, শোনাবো। পরবর্তী কল।
আমার নাম হলো বাপু, নাম গুনছে বন্ধ থেকে, আমি একটা নাতের রসুল শুনতে চাই, আল্লাহুম্মা সাল্লি আলা।
মাশাআল্লাহ, নারায়ণগঞ্জ বন্দর থেকে কল করেছেন, নাতের রসুল শুনতে চাইছেন, শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
মোহাম্মদ আব্রানারি, চট্টগ্রাম, আমি একদিন কালাম শুনতে চাই।
কালাম শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। কিছু এসএমএস করি, একজন আমাদেরকে এসএমএস করলেন নওগাঁ থেকে, তিনি বললেন আমি একটি নাতের রসুল শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে বললেন একটা নাচ শুনতে চাই নয়নের তারা, সাথেই থাকুন। এরপরে নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে একজন এসএমএস করেছেন, তিনি বললেন আলা হযরতের শানে একটি মানকাবাদ শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা। মুরসালিন তিনি বরিশাল থেকে আছেন, কেমন আছেন ভাইজি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। ডেকে নাও না নবী মোরে মদিনাতে, এই কালামটি শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। ফটিকছড়ি থেকে একজন আমাদেরকে এসএমএস করেছেন, জাকির ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, জুমা মুবারক, এই নাটটি শুনিয়ে দিন, তোমার প্রিয় দরবার কত যে আলিশান। আর একজন আমাদেরকে এসএমএস করেছেন, তিনি বললেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে একটি কালাম শুনতে চাই। যদি পারে সম্ভব হয় তবে ফয়েজবে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। বগুড়া থেকে একজন আমাদেরকে লিখলেন মানিক ভাই, তিনি বললেন রুহানি চিকিৎসা চাই। এই অনুষ্ঠানে রুহানি চিকিৎসা দেওয়া হয় না, রুহানি চিকিৎসা প্রতি শুক্র শনি রবি এবং বৃহস্পতিবারে হয়। টাইম মোতাবেক দেখবেন ইনশাআল্লাহ, ওখানে SMS করবেন, রুহানি চিকিৎসা আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। ফয়েজ ভাই আমাদেরকে নাতে রাসূল শুনিয়ে দিন, এরপরে আবারও ফিরবো আলোচনায় আমরা ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله. কোন এক ব্যক্তি আমির আহলে সুন্নাত কে আরজ করলেন যে মদিনা শরীফের সবুজ গম্বুজের নিচে বসে একটি কালাম লিখে দিন। তখন বাবা এই কালাম লিখলেন।
ওই অনুষ্ঠানের মধ্যে একজন দর্শক থেকে পরামর্শ দিলেন আমাদেরকে, যখনই কোনো কালাম পড়া হয় ওই কালামের লেখকের নামটাও বলে দিবেন, এই কারণে যাতে করে কালাম শুনে বা নাতে রাসূল শুনে ওই লেখকের প্রতি যেন আমাদের ভক্তি শ্রদ্ধা বেড়ে যায়। সে এটার উপরে প্রায় আমল হয়ে গেল, আমির হোসেন আমাদের কালামও পড়বেন নামও বলে দিলেন মাশাআল্লাহ।
নাতে রাসূল লিখেছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে, আমি
জমিনে সবুজ গম্বুজ দেখে দেখে নাতে রাসূল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে লন্ডন আমেরিকার প্রেমিক বলে উঠবে নির্দ্বিধায় লন্ডন আমেরিকার প্রেমিক বলে উঠবে নির্দ্বিধায় কি অপরূপ কি নুরানি সবুজ গম্বুজ দেখে দেখে সবুজ গম্বুজ দেখে দেখে নাতে রাসূল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে মরে যেন ওই মদিনায় হয় যেন শেষ ঠিকানা সবুজ গম্বুজ দেখে দেখে মদিনার ওই কবরখানি সবুজ গম্বুজ দেখে দেখে বিদায় বেলা অন্তরে মোর রক্ত বহে বিরহে চোখের পানি সবুজ গম্বুজ দেখে দেখে ঝরে আমার চোখের পানি সবুজ গম্বুজ দেখে দেখে হে নবী রে খোশু নজর সদা মুর্শিদের উপর হে মুর্শিদের উপর তব কদমে আছেন তিনি সবুজ গম্বুজ দেখে দেখে তব কদমে আছেন তিনি সবুজ গম্বুজ দেখে দেখে সবুজ গম্বুজ দেখে দেখে নবীর প্রেমে প্রাণখানি সবুজ গম্বুজ দেখে দেখে নাতে রাসূল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে প্রেমে ব্যাকুল কলম খানি সবুজ গম্বুজ দেখে দেখে নাতে রাসূল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে
মাশাআল্লাহ মাশাআল্লাহ কিবলা শাইখের তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া লিখিত কালাম সবুজ গম্বুজ দেখে দেখে কালাম লিখেছেন আমাদের সাথে জুনায়েদ ভাই আছেন জুনায়েদ ভাই থেকে কিছু শুনছিলাম মাদানী ফুল আরো শুনবো জুনায়েদ ভাই এটাই হচ্ছে কর্মফল তাই না
এটাই হচ্ছে
কর্মফল ভাবতে হয় আসলে বিষয়টা নিয়ে এটা
বিষয়টা
শুনতে কিন্তু মাত্র তিনটা শব্দ না এটাই হচ্ছে কর্মফল কিন্তু অনেক বিস্তারিত এখানে
হ্যাঁ হ্যাঁ বিষয়টা খুবই ব্যাপক অর্থ বহন করে
আর কম বেশি প্রায় প্রত্যেকটি ভাষাতে সম্ভবত এর এক একটা প্রবাদ বাক্য আপনি পেয়ে যাবেন।
আচ্ছা আচ্ছা,
যেমন বাংলাতে বলে তো যেমন কর্ম তেমন ফল, আবার উর্দুতে বলে জয়সে করনি ওয়াইসে ভরমি, জয়সে বুয়োগে ওয়াইসে পাওগে, এরকম জাতীয় কিছু
আছে
বলে। আবার ইংলিশেও একটা প্রবাদ বাক্য আছে, অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ, অর্থাৎ তুমি যে যেমন চারা বুনবে তেমন কাটবে,
রাইট,
অর্থাৎ যেই গাছ লাগাবে তুমি সেই গাছই পাবে,
রাইট,
সেই গাছের ফলই পাবে। তুমি মরিচ গাছ লাগিয়ে আপেলের আশা করতে পারো না, ঠিক আছে, তুমি মরিচ গাছ লাগালে তোমার ওই মরিচ ঝাল মরিচই হবে, অ্যাপেল হবে না। আর আমরা প্রায় চেষ্টা এটাই করি যেন আমি গাছ লাগাই মরিচ কিন্তু আমি যেন অ্যাপেল পাই, অর্থাৎ মানে আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি, মানুষ যেন আমার সাথে ভালো ব্যবহার, আমি দেখাবো রাগ, আমার একটু রাগ বেশি, আমি না রাগ দেখাই, হ্যাঁ রাগ দেখাবো
কিন্তু,
হ্যাঁ বলেও যে আমি না আমার একটু রাগ বেশি কিন্তু আমি কি চাই যেন আপনি একটু আমার সাথে ভালো ব্যবহার করেন। তো এটা হচ্ছে এই আর কি, যে গাছটা আপনি রোপণ করবেন, যে চারা রোপণ করবেন শেষে গিয়ে সেই গাছই হবে আর সেই ফল পাবেন। সেটা যদি তেঁতুল হয় তাহলে তেমন হবে, আর তিক্ত কোনো ফল হলে তিক্ত হবে, আর মিষ্টি কোনো ফল হলে মিষ্টি হবে।
আসলে এটাই পাওয়া যায় না, সেটা হলো গিয়ে ওই বাবা তো কখনো কোরআনে পাক স্পর্শ করে দেখে না, আর সে আশা করে আমার ছেলে যেন সবসময় কোরআন তেলাওয়াত করে, ঘরে যায় বাস বলা বলি শুরু করে, দেখি না কখনো কোরআন শরীফ পড়তে, ঘরে রাখা থাকে।
এটা একটা বিষয় কিন্তু, অনেক বড় বিষয় যে আমরা বড় ভাই বা বাবা গার্জিয়ান আর কি, অভিভাবক, তো আমরা কি করি, আমরা পড়া মানে বই নিয়ে বসি না, বা নামাজের দিকে যাই না, বা আমার ছেলে দেখতেছে আমি একটা মিথ্যা কথা বলতেছি ওর আম্মুর সাথে, কিন্তু আবার আমি ছেলেকে বলি এই সত্য বলবা,
শিখাচ্ছি মিথ্যা বলছি সত্য বলছি,
প্র্যাকটিক্যালি শিখাচ্ছি মিথ্যা। আর বেশিরভাগ ক্ষেত্রে মানে শিশুদের যেটা মাইন্ড ওটা বেশি প্র্যাকটিক্যালি শিখে,
রাইট,
যা দেখে আপনি যেটা বলবেন যে এটা করো ওটা করো করবে না,
ওটা বুঝবে না তাড়াতাড়ি,
হ্যাঁ বুঝে না, কিন্তু আপনি যেটা করছেন
ওটা তাড়াতাড়ি বুঝে যায়,
তাড়াতাড়ি বুঝে যায়। যেমন একজন হিফজখানায় পড়ায়, হিফজখানায় পড়ায়, তো তার ছোট একটা মেয়ে, একেবারে ছোট, কথাবার্তা ভালো করে এখনো বলতে পারে না, তো সে তাকে নিয়ে যায় আর কি, এখন সে ঘরে এসে কোন একটা বই খুলে এভাবে এভাবে করে,
আচ্ছা,
অথচ কথা বলতে পারে না, কিন্তু প্র্যাকটিক্যালি বিষয়টা তারা পিক করে,
রাইট,
অর্থাৎ যদি এর মানে এটা না থাকতো সে যদি বলতো বই নিয়ে বসে, তার তো বুঝেও আসতো না, এখন কথাও বলতে পারে
বই কোনটা এটাও সে বুঝতো না, রাইট।
তো আপনি যেমন করবেন পরের থেকেও অন্যের থেকেও ওই আশাটাই করিয়ে,
ওইটাই আশা করিয়ে,
ঠিক আছে, যেই গাছ লাগাবেন যেই চারা রোপণ করবেন সেই গাছের সেই ফলই
যদি আমরা পাবেন। কর্ম হিসাবে ফলাফল পেতে চাই তো আমরা যদি প্রতিদিন নিজে কোরআনে পাকের তেলাওয়াত করি,
জি 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 জি,
এরপরে এই কর্মের ফলাফল যদি আমি পেতে চাই তো সন্তানকে বলতে হবে না কি কোরআনে পাকের তেলাওয়াত করো, এটা বলতে হবে না, ফলাফল হিসাবে একদিন দুই দিন তিন দিন সন্তান দেখে দেখে একদিন সন্তানও বসে যাবে তেলাওয়াত করতে, এরকমের বিষয়
অবশ্যই এমনই হয়।
কিন্তু আমরা ওই যেটা বললেন জুনায়েদ ভাই, নিজে করি একটা আশা করি অন্যটা, নাইম ভাই কিছু বলতেছিলেন,
আমি বলছিলাম এটাই যে ভালো রেজাল্ট সবাই চায় যে আমি কামিয়াব হব, আমি জান্নাতে যাব, তো যেমন কর্ম তেমনই ফল, ফলটা যাতে ভালো হয় রেজাল্টটা যাতে ভালো হয় সবাই আশা করে, তো এই ভালো আশা করাটা আশা রাখাটা তো ভালো, এই আশার সাথে সাথে চেষ্টা প্রচেষ্টাও করতে হবে। যদি আমি ভালো কিছু আশা করছি আর সেজন্য আমি খারাপ কিছু করে যাচ্ছি তাহলে কোনোদিন আমি ভালো জায়গার মধ্যে পৌঁছানো আমার জন্য পসিবল নয়। যেমন নফসের চাহিদা ও প্রবৃত্তির আনুগত্য করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যে লোকেরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নফসের চাহিদাকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে উপহার স্বরূপ চিরস্থায়ী জান্নাত নিয়ামত দ্বারা ধন্য করে থাকে। যেমন 30 পারা সূরা নাজিয়াতের 40 এবং 41 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহি কানজুল ঈমানের মধ্যে অনুবাদটা অনেকটা এরকমই করেন, আর যে ব্যক্তি আপন রবের সামনে দাঁড়াবার ভয় করছে এবং নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছে তবে নিশ্চয় জান্নাতই তার ঠিকানা। এই আল্লাহ তাআলা এই আয়াতে প্রবৃত্তির অনুগত্য থেকে বিরত থাকা ব্যক্তিদের প্রশংসা করেছেন এবং
তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হযরতে সাইয়্যিদানা আবু সুলাইমান দারানী রাহমাতুল্লাহ বলেন, নফসের চাহিদা সমূহ থেকে কোনো একটি চাহিদাকে বর্জন করে দেওয়া, অন্তরের জন্য এক বছরের রোজা এক বছরের রাতের ইবাদত চেয়ে উত্তম, এর চেয়ে উপকারী। অর্থাৎ নফসের একটা চাহিদা সে ছেড়ে দেওয়া, অর্থাৎ সেটা থেকে বিরত থাকা, বলেছে কেমন অন্তরের একটা চাহিদা সে এটা থেকে বিরত রইল, সে যেন এক বছরের রোজা এবং এক বছরের রাতের ইবাদতের চেয়ে বেশি উপকারী। কারণ নফসের চাহিদা কুপ্রবৃত্তির কারণে মানুষ যখন নফস এবং কুপ্রবৃত্তি, যেটা আমাদের খারাপ খেয়াল আনে, খারাপ কাজের মধ্যে উৎসাহ জাগে, সেটার দিকে মানুষ যখন দাবিত হয়ে যায়, সেটাকে যখন প্রাধান্য দিতে থাকে, এক পর্যায়ে এসে বাস্তবিকভাবে রূপ সেটা প্রকাশিত হয় কিভাবে, কর্মের মাধ্যমে।
রাইট,
একটা হচ্ছে ভিতর অন্তরের মধ্যে জেগে উঠল এবং তার সে নফসকে যখন সে কন্ট্রোল করে ফেলল তখন সে তো বেঁচেই গেল। আর যখন সে বাঁচতে না পেরে সে কুপ্রবৃত্তির স্বাদটা নেওয়ার জন্য সেটাকে কাজে প্রতিফলন করলো। যেমন অনেকে গীবত করে মজা নেয়, আসলে গীবতের মধ্যে কোনো মজা নেই, সে মনে করতে সেটার মধ্যে মজা, অন্যের ব্যাপারে তৃতীয় পক্ষের ব্যাপারে দ্বিতীয় পক্ষকে সে যত বেশি বলতে পারে সে মনে করে এটার মধ্যে শান্তি,
শয়তান এখানে ধোকা দেয় তাকে, শান্তির মধ্যে একটা অনুভব
দিয়ে দেয়, দিয়ে দেয় নফসের কুপ্রবৃত্তি। অনেকে বলে আমার মন ভালো না, আমি সেজন্য একটু গান শ্রবণ করতেছি, গান শুনলে আমার ভালো লাগে, এটা বলে কি করলো, সে নিজের কুপ্রবৃত্তির উপর সে কর্মের মধ্যে সেটা প্রতিফলন করুক শোনার মাধ্যমে, গান শোনার মাধ্যমে। অনেকে গালি গালাজ না করলে বলে আমার শান্তি লাগে না, সেজন্য সে গালি গালাজ করতে থাকে। আবার অনেক মানুষ আছে যে সে একটু নতুন গুনাহের কোনো একটা, যেগুলা কি বলে এখন তো কম্পিটিশন হচ্ছে এরকম, যেহেতু সিনেমাটা নতুন বেরোলো সবার আগে আমি দেখছি, এখন নতুন নতুন গেম বেরোচ্ছে, এমন এমন গেম যেগুলো তার সময় নষ্ট করতেছে, নামাজ নষ্ট করতেছে, তো এই সমস্ত অনলাইন গেমের মধ্যে মানুষ এখন এমনভাবে আসক্ত হয়ে পড়ছে, যার কারণে যার ফলশ্রুতিতে সে তার নামাজ কাদা হচ্ছে, মূল্যবান সময়টুকু সে ব্যয় করছে। তাহলে সে তার কুপ্রবৃত্তি যেটা অন্তর মধ্যে জাগ্রত হলো সেটাকে কাজের মধ্যে প্রতিফলন করলো। এইভাবে যদি আমরা দেখি, অনেকে আছে যে সে সবাইকে গীবত করে বেড়ায়, অনেকে আছে চুগলি করার মধ্যে সে মনে করে প্রশান্তি, আসলে এর মধ্যে কোনো প্রশান্তি নেই। এরকম এ টু জেড গুণা যেগুলো রয়েছে, যেগুলো অন্তর থেকে কুপ্রবৃত্তি কুখিয়ালগুলো আসে এবং সে কাজের মধ্যে যখন প্রতিফলন করে সেটা খারাপ কাজে পরিণত হয়ে যায়, মন্দ কাজের মধ্যে পরিণত হয়ে যায়। আর এই মন্দ কাজ বলা হচ্ছে এগুলোকে প্রাধান্য দেওয়ার কারণে সে খারাপ কাজ করবে, সে কিভাবে জান্নাতের আশা করবে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কোরআন পাকের মধ্যে এটাই, যে যারা নিজের কুপ্রবৃত্তিকে কি করে দেয়, ছেড়ে দেয়, সেগুলো বর্জন করে দেয়, তাদের জন্য তো জান্নাতের নিয়ামত তাদের রয়েছে। তো আমরা যদি জান্নাতের মধ্যে চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকতে চাই, ভালো ফল যদি আমরা ভোগ করতে চাই, নিয়ামত আসলে সেটা ইজি ভাবে সেটা পাওয়া যায় না। আমি কষ্ট করব না, আমি পরিশ্রম করব না, মাস শেষে আমি বেতন চাইব, তাহলে কে আমাকে বেতন দিবে? আমি কোনো হয়তো মেধা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, তাহলে শারীরিক পরিশ্রমের মাধ্যমে যে যে কর্ম করবে সে তার বর্তমান রেট অনুযায়ী তার পরিশ্রমের ফল কিন্তু তাকে
পাবে,
দেওয়া হয়। এমনি বসে থাকলে তো কেউ কাউকে দেয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে যে চিরস্থায়ী জান্নাত নিয়ামত আমি ভোগ করতে চাচ্ছি, আমি রেজাল্টটা ভালো চাচ্ছি, কিন্তু আমি কুপ্রবৃত্তির অনুসরণ করে যাব, তাহলে সেটা কোনোদিন পসিবল নয়,
কখনো সম্ভব,
যে কোনো একটা নিতে হবে, হয়তো কুপ্রবৃত্তি ছেড়ে দিতে হবে, তাহলে জান্নাতই পেয়ে যাবে, জান্নাতের যাওয়ার মতো কাজ করতে হবে। আর যদি কুপ্রবৃত্তির দিকে ছুটে বেড়ায়, তাহলে সে ছুটেই বেড়াচ্ছে মনে হচ্ছে সেটার মধ্যে প্রশান্তি, বরঞ্চ সেটার মধ্যে প্রশান্তি নয়, একটা সময় এসে এই যে তার কাজগুলো কৃত কর্মের ফলস্বরূপ তাকে আজাব গজব সেগুলো জবাব দেহিতা আল্লাহ পাকের দরবারে তাকে করতে হবে। আল্লাহ পাক আমাকে
আমিন। এক ব্যক্তি ছিল, তিনি যখন বয়স হয়ে গেল, অনেক বয়স হয়ে গেল, সে একদিন খেয়ালে আসলো কি আমার তো এই পরিণতি আজকে, আমার ছেলে সন্তান আমাকে সঙ্গ দিচ্ছে না, এরপরে আমার আত্মীয় স্বজন আমার থেকে দূরে, এর কারণ কি? সে কারণটা জানার জন্য আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলার দরবারে উপস্থিত হলেন। সে জানেন কি অনেক বড় একজন আলিমের দিন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা। তো আলিমে দ্বীনের কাছে আসছেন এর পরামর্শ জানার জন্য, এর ব্যাপারটা কি? আমার ছেলে সন্তান আজকে আমাকে সঙ্গ দিচ্ছে না, আমার স্ত্রী পুত্র আমার থেকে দূরে থাকে, আমি একা প্রায় বন্দি ঘরের মধ্যে থাকতে হয়, এর কারণ কি? একা একা কেমনে থাকি আমি, কিভাবে সম্ভব এটা, আর তারা আমার থেকে দূরে সরে গেল কেন? আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী
এমন একজন আলিমে দ্বীনের কাছে গেছেন,
জি জি,
যে শুধু বাহ্যিক জ্ঞান রাখেন না, অন্তর্দৃষ্টি সম্পন্ন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এনার ব্যাপারে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা, এনার ব্যাপারে তো প্রায় মাদানী চ্যানেলে বলা হয়, উনি এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন আলিম, এমন একজন মুহাদ্দিস, এমন একজন মুফাসসির, যার ব্যাপারে অনেক ওলামায়ে কেরামের অভিমত রয়েছে, এর মতো মুহাদ্দিস আর ভারতবর্ষে কেউ জন্ম নেবে না, এমন একজন ব্যক্তি তিনি। তো আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলার কাছে আসলেন, এসে তার পিছনে নামাজ আদায় করলেন। নামাজের পরে যখন দোয়া শেষ হলো, সব মুসল্লিরা চলে গেল, তো আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা যায় নামাজে বসাছিলেন, ওই ব্যক্তি এসে তার পাশে বসলেন, সালাম করলেন, মুসাফা করলেন, জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা, কারণ কি? সবাই চলে গেল, আপনি বসে আছেন, আর আপনার ফেজ, আপনার মুখ দেখে মনে হয় আপনার ভিতরে কোনো প্রবলেম আছে, মলিন চেহারা। তো ওই ব্যক্তি বলল, হুজুর, দেখে যেহেতু সুরাত দেখে বুঝেই গেছেন, বুঝতেই আছেন, আমার সুরাতেই প্রকাশ পায় কি আমি কোনো পরেশানিতে আছি। অবশ্যই কোনো পরেশানিতে আমি আছি। তো বলল, পরেশানিটা কি? এটা শুনো হুজুর, আপনার কাছে আসছে এটা সমাধান, আর এটা কেন হলো আমার সাথে এটা জানার জন্য। সমস্যাটা হলো হুজুর, যে আমার পুত্র সন্তান, একটা সময় তো আমার কাছেই সবাই ছিল, ঘর বাড়ি ছিল, ফ্যামিলি ছিল, পরিবার পরিজন ছিল, এখন ধীরে 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 সব আমার থেকে বিদায় নিচ্ছে, আমাকে, আমি প্রায় একাই থাকি। তো বলের কারণ কি? কারণটা তো তোমাকে খুঁজতে হবে, কি এমন কোন কর্ম করেছো যার ফলাফল এখন ভোগ করছো? আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আগেই তাকে বলে দিলেন, এমন কোন কর্ম করেছো যে কর্মের ফলাফল এখন তোমাকে ভোগ করতে হচ্ছে? তো ইনি বললেন, আমি তো এমন কোনো কিছু করিনি যার কারণে আমার থেকে সবাই বিদায় নিবে। বলছে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা বললেন, না, আল্লাহ তাআলা কার উপরে জুলুম করেন না, তুমি যা কর্ম করবে তার ফলাফল তোমাকে ভোগ করতে হবে, এটাই নীতি, তুমি কি করেছো এমন সেটা আগে দেখো। পরে ভাবতে লাগলো, বলতে লাগলো যে এখন নিজের দোষ তো নিজে খুঁজে পায় না, কি বলবে ওলামা একরামের সামনে, কি বলবে, নিজের দোষ তো নিজে খুঁজে পায় না। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা তো বুঝে গেলেন যে এর ভিতরে কিছু গড়বড় আছে। তো জিজ্ঞাসা, তুমি কি চাকরি করতে? তো এমন একটা চাকরির নাম বললো, কি সেটা সরকারি চাকরি ছিল। তো ওখানের লেনদেন, টাকা পয়সা কি সুদ ঘুষের লেনদেন ছিল? বলে হ্যাঁ, আমি যে জব করতাম, চাকরি করতাম, এখানে কিছু সুদ ঘুষের লেনদেন ছিল। তুমিও তো এটার সাথে জড়িত ছিলে? হ্যাঁ, আমি জড়িত ছিলাম। তুমিও ওটা দিয়েই সংসারে ভরণ পোষণ করতে? হ্যাঁ। আব্দুল্লাহ দেহলভী, আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা বলেন, তোমার এই হারাম উপার্জনের কারণেই তোমার ছেলে সন্তান তোমার কথা শুনে না, এটা তোমার কর্মের ফল। এমন ঘটনা একটাই শুধু বললাম না, আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলার কাছে একজন সাধারণ মানুষ এসে তার পরিবার পরিজন চলে যাওয়ার ঘটনা তাকে শোনালেন, আর এর কর্মের ফল মুহাদ্দিস সাহেব বের করে দিলেন, এটা তোমার কর্মের ফল। এরকমের আমার দেশে হাজার ফ্যামিলি আছে যার সন্তান তার কাজে আসে না। কেন আসে না? এটা তার কর্মের ফল। তার স্ত্রী পুত্র তার কাজে আসে না, কেন আসে না? এটা তার কর্মের ফল। হয়তো বা সে নিজেও বুঝে না, নিজেও জানে না কেন আমার সাথে এমন হলো। তো কর্ম যেমন হবে তার ফলাফল আপনাকে আমাকে তেমনই দেওয়া হবে, আমরা তেমনই ফলাফল পাবো, এর চেয়ে ভালো, এর চেয়ে যথেষ্ট, এর চেয়ে আরো আশা করা এটা আমাদের জন্য বোকামি। এই জন্য উচিত কি আমার কর্মটা কেমন দরকার, কেমন চাই আমি, এটা নিজের চিন্তা করা উচিত, এর ফলাফল আপনি।
অনেক সময় অবাক হয়ে যায় যে পৃথিবীর বুকে আমরা যারা বসবাসরত রয়েছি, হঠাৎ হঠাৎ এই যে ভূমিকম্প হওয়া, জলজলা এত প্রকম্পিত হয়ে দালান পর্যন্ত ধসে যাচ্ছে, আবার অনেক সময় এত বেশি জলোচ্ছ্বাস, এত বেশি প্লাবিত হচ্ছে,
হাজার হাজার মানুষ,
যে মানুষের ঘর বাড়ি পানি, পানির স্থানে থাকছে না, শত কোটি উপরে উঠে সেগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এই যে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তাহলে এই যে আজাব এবং গজব, আমরা মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা আমাদের উপর কেন দিচ্ছে। আসলে আমরা যদি একটু খেয়াল করি, আমরা আগেরকার পূর্ববর্তী যারা নবীর উম্মত ছিল,
জি জি,
তাদের উপর কত না আজাব গজব আসত, শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া মেহেরবানিতে আমরা ওইরকম আজাব গজব থেকে বাঁচতে পারছি। যেগুলো আমাদের উপর আসতেছে সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জন্য আসছে, আমাদের কৃতকর্মের ফলস্বরূপ আসছে।
রাইট,
যদি আমরা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতে কোনো কিছু দেয় না, এগুলো সবকিছু আমাদের কৃতকর্মের
ফলাফল।
তো আল্লাহ যখন খুবই নারাজ হয়ে যায় বান্দাকে আল্লাহ পাকের দিকে ফিরে আসার জন্য চান্স দেয়, সুযোগ দেয়, তখন বিভিন্ন পাকের আজাব গজব চলে আসে। যেমন নেকির দাওয়াতের ব্যাপার আসছে, যখন মানুষ নেকির দাওয়াত দেওয়া ছেড়ে দিবে, নেকির দাওয়াত দেওয়া যখন
ছেড়ে দিবে
তখন বলা হচ্ছে তারা দোয়া করবে কিন্তু তাদের দোয়া কবুল হবে না। তাহলে দোয়া কবুল হবে না কখন হবে না? যখন মানুষ নেকির দাওয়াত দেওয়া ছেড়ে দিবে। তাহলে বুঝা যায় নেকি দোয়া কবুল না হওয়ার পেছনে কি রয়েছে? কারণ একটা রয়েছে, কর্ম কি? যে আমি নেকির দাওয়াত দেওয়া থেকে বিরত রয়েছি। আচ্ছা, অনেকে বলতেছে যে আপনি যেটা বললেন সন্তান, মা বাবার সন্তান কি হচ্ছে? অবাধ্য, মা বাবাকে ভালোবাসে না। তো বলা হচ্ছে এই যে আল্লাহ পাকের নাফরমানি করার কারণে মা বাবাকে যে শ্রদ্ধা করা, মা বাবাকে যে রেসপেক্ট করা, যেরকম মান্য করা, যে ভালোবাসা শ্রদ্ধা মা বাবাকে দেখানোর কথা, এইরকম যে বড় নিয়ামতটা তার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ মা বাবা নিয়ামতটা পেত, আমাকে কদর করবে, ভালোবাসবে, আল্লাহ পাকের নাফরমানির কারণে সেটা উঠিয়ে নেওয়া হয়েছে। যেমন কিন্তু অনেকে আছে এমন এমন কিছু গুণা আছে যেগুলোর কারণে মানুষ কোরআনে পাকে তেলাওয়াত করত, তেলাওয়াত থেকে সে বিরত হয়ে যায়,
বিরত হয়ে যাচ্ছে
কেন? তার এই কোরআনে পাক পড়ার মতো নিয়ামতটা তার থেকে চিনিয়ে নেওয়া হয়েছে। অনেকে নামাজ পড়তো ও নফল নামাজ আদায় করতো, সে নফল নামাজ পড়ার সুযোগ চান্স আর পাচ্ছে না। অনেকে ফরজ ইবাদত করতেছে ঠিক, কিন্তু সেটার যে পরিতৃপ্তিটা, সেটার যে মজা, সেটা সে পাচ্ছে না। এটা না হওয়ার কারণে কিন্তু রয়েছে কি? গুনাহ। অর্থাৎ এই যে কারো মন্দ আমলগুলোর কারণে যে নিয়ামতওয়ালা যে স্বাদ পরিতৃপ্তি, সেগুলো কিন্তু অনেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এই বঞ্চিত হওয়াটাই করতে গেছে খারাপ কাজ, খারাপ আমলের কারণে কিন্তু এগুলো হচ্ছে যে সে তৃপ্তি পাচ্ছে না। নামাজের মধ্যে যে আরাম, যে প্রশান্তি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার, সেটা কেমন হওয়া উচিত? সেগুলো
ভালো কাজের যে তৃপ্তি গুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় তার খারাপ কাজের কারণে।
আবার মানুষও বলে থাকে যে আজকাল ভালো কাজের তো কোনো দামই নেই, ভালো মানুষের কোনো দামই নেই। আসলে ভালো কাজেরও দাম আছে,
ভালো মানুষেরও দাম আছে। রাইট,
বরঞ্চ ভালো মানুষকে মূল্যায়ন করার মতো মানুষের হয়তো অভাব হতে পারে, ভালো কাজের মূল্যায়ন করার মতো মানুষের হয়তো অভাব হতে পারে।
এখানে আরেকটা বিষয় হতে পারে না নাইম ভাই, সেটা হলো গিয়ে আপনি হাজার কাজ খারাপ করেছেন, একটা কাজ ভালো করে সমাজের মধ্যে আপনি প্রসিদ্ধ লাভ করতে চান, ভালো মানুষ সাজতে চান, এটা তো হতে পারে না। এর পূর্বে যে আপনি হাজারটা খারাপ কাজ করে রেখেছেন সেটার দায়ভার কে নিবে? এখন আপনি একটা ভালো কাজ করে মনে মনে ভাবতেছেন আমি তো ভালো কাজ করলাম, এখন আমার দাম নাই সমাজের মধ্যে, এটা তো নয়।
সেজন্য আমরা যাই করি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে মতে চলা আমাদের জন্য আবশ্যক। যেমন দাওয়াত ইসলামী, কিবলা শেখের তরিকাত, আমির আহলে সুন্নাত ইলিয়াস সত্তার কাদেরী সাহেব, দামাত বরকাতুল আলিয়া, আমাদেরকে এই যে মাদানী চ্যানেল, এটাও আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যেটা আল্লাহ পাকের একটা নিয়ামত যে আমরা আমাদের কৃতকর্মের ফল আমাদেরকে ভোগ করতে হবে। এগুলো কোরআনে পাকের মধ্যে, হাদিস শরীফের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আসছে যে আমরা যা করছি সেটার কৃতকর্মের ফল আমাদেরকে আখিরাতে ভোগ করতে হবে। আমাকে যখন আখিরাতে ভোগ করতে হবে তখন আমি আমাদেরকে একটু পরিবর্তন করি, এমন ভাবে পরিবর্তন করি যে পরিবর্তনের ফলে আমরা ওই আখিরাতের মধ্যে ফল ভোগ করব। ফল বলতে কি? আমাকে হয়তো শাস্তি পেতে হবে, নইলে আমাকে নিয়ামত ভোগ করতে হবে। তো জেনে বুঝে কেন আমি শাস্তি কিনতে যাব, শাস্তি নিতে যাব, শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হব? বরঞ্চ আমরা আমাদেরকে এভাবে প্রতিষ্ঠিত করি যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াতে আমি নিয়ামত ভোগ করতে পারি। আমির আহলে সুন্নাত আমাদেরকে বারবার দিক নির্দেশনা দিচ্ছেন, সেজন্য আমরা যদি চাই নফসের প্রবৃত্তিকে আমরা দমন করব, আল্লাহ পাকের ইবাদত করব, নিজেকে কন্ট্রোলের মধ্যে নিয়ে আসবো, সেজন্য এই দাওয়াত ইসলামের উত্তম পরিবেশের সাথে আমাদেরকে উঠা বসা চলাফেরা। দাওয়াত ইসলামে এটা নতুন কিছু নয়, বরং সেটা যে পথের মধ্যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন, যে পথে মতের মধ্যে আল্লাহ ওয়ালাগণ ছিল, ওই আল্লাহ ওয়ালাগণের পথে মতের মধ্যে ওই শিক্ষাগুলো দাওয়াত ইসলামে শুধু বলার মাধ্যমে নয়, বরঞ্চ নিজের বাস্তব জীবনের মধ্যে সেগুলো প্রতিফলন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে নিজের মধ্যে এবং অন্যদের মধ্যে সেটা ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা উচিত যারা মোহাব্বত করে দাওয়াত ইসলামীকে মাদিনী চ্যানেলকে দূর থেকে, তো আমাদের উচিত আমরা যাতে নিজের ভাই, নিজের বাবা, নিজের যারা তাদেরকে আমরা যাতে দাওয়াত ইসলামের মাদানী মহলে সম্পৃক্ত সম্পৃক্ত করার উদ্দেশ্যে এরকম যে সাপ্তাহিক ইস্তামা হয়, যেখানে হয় সেখানে আমরা সাপ্তাহিক ইস্তামায় নিয়ে যাই। অনেকে আছে যে আমাদের এখানে সপ্তাহিক ইস্তামা হয় না, আমি মাদিনী কাফেলায় সফর করতে চাই, তিন দিনের বারো দিনের সফরে আল্লাহর রাস্তায় সফরে বের হয়, তো আপনি দেশের যেখানেই থাকুন না কেন কল সেন্টারে আপনি যোগাযোগ করেন যে আমি মাদিনী কাফেলায় সফর করতে যাচ্ছি, নিজেকে তৈরি করি আল্লাহর রাস্তায় বেরিয়ে যাই। এই যে কৃতকর্মের ফল ভোগ করতে হবে, যদি আমি ভালো নিয়ত করি, ভালো কাজ করি ইনশাআল্লাহ তাআলা, এই ভালো কাজের মাধ্যমে নিজের লাইফটাকে যদি আমি চেঞ্জ করতে পারি, পরিবর্তন করতে পারি আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের মাধ্যমে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের এই কৃতকর্মের ফলটা ভালো দিকে যাবে,
ভালো দিকে যাবে, ভালো পাবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকের কিছু এসএমএস পড়ব, কিছু কল নিব ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে এসএমএস করলেন ফয়জুর রহমান ভাইকে, আর টিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম, এই নাতের রসুল শুনতে চেয়েছেন, আর প্রিয় নবীর কোকিলামি, দুইটি নাত একজনই শুনতে চেয়েছেন। এরপরে আরেকজন আমাদেরকে ফেসবুক পেজে কমেন্ট করলেন, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, এই নাতটি শুনতে চেয়েছেন। কিছু কল শুনিয়ে দিন দর্শকের, এরপর আমরা নাতের রসুল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি কল।
সাইকুলার গালি, আমি রাজশাহী থেকে বলছি, আমি হলে আল্লাহ হযরতের মানকাবাত শুনতে চাই।
জি জি ইনশাআল্লাহ, আল্লাহ হযরতের মানকাবাতও শোনানো দরকার, যেহেতু আল্লাহ হযরতের উরুসের দিন আর মাত্র কয়েকদিন বাকি আছে, ইনশাআল্লাহ তাআলা শুনবো আমরা। পরবর্তী কল।
আলামিন বলছি, চাঁদপুর জেলা, রহমতপুর অনুষ্ঠান সকালবেলা রহমত শুরু হয়, মাশাআল্লাহ এত সুন্দর একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দেয়, প্রতিদিন সকালবেলা আমরা রহমত শুরু করি আমাদের দিন। ফজরুল ভাইকে একটি নাচ শুনতে চাই, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরেকটা শুনিয়ে দিলেই হয়ে যেত, মাশাআল্লাহ খুব সুন্দর। যাই হোক দর্শক শ্রোতা, কিছু কল আমরা শুনলাম ফয়েজ ভাই থেকে, নাতের রসুল শুনতে চেয়েছেন দর্শক শ্রোতা। ফয়েজ ভাই নাচ শুনিয়ে দিন, কয়েকটা নাতের অনুরোধ আছে, সোনার মদিনা, প্রাণের মদিনা, এরপরে আপনার আর টিয়া নাই ফাশা নাই, যেটা সুবিধা হয় আপনার জন্য শুনিয়ে দিন।
আর টিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনায় কেনে যাইতাম। আর টিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনায় কেনে যাইতাম। মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া ফয়সা নাই, মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া ফয়সা নাই, মনে হর ফকির মতো ওরাল মরতাম। আর টিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনার কেনে যাইতাম। আই যদি পাইতাম আকাশর তারা, সাই থাইতাম মদিনা মনোবারা, সাই থাইতাম মদিনা পিরাইতাম। আর টিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া ফয়সা নাই, মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া ফয়সা নাই, মনে ঘর ফকির মতো ওরাল মরতাম। আর টিয়া নাই ফয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। জমিন গ্রহ তারা তোমার তরে সৃজন সুমন জমিন গ্রহ তারা তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার দেখিতে এ নয়ন যুগল তৃষিত যে আমার দেখিতে এ নয়ন যুগল তৃষিত যে আমার অগো মোর নূরানী নবী দেখো না চেহারা
জলে ভেজা নয়ন
নামাজের কালাম শুনালো না ফয়জুর রহমান ভাই? দর্শকের অনুরোধ ছিল, দরকারও আছে,
মানকাবাদ
সবুজ শ্যামল সতেজ ছিল সজীবত আরো বড়ালে হে ইমাম আহমদ রাজাগলে সুন্নতের বাগান সবুজ শ্যামল সতেজ ছিল সজীবত আরো বড়ালে হে ইমাম আহমদ রাজা ফয়জে রাজা জারি থাকবে ইনশাআল্লাহ মোহাম্মদ রজা ফয়জে রজা জারি থাকবে ইনশাআল্লাহ জারি থাকবে ফয়জে রজা জারি থাকবে ইনশাআল্লাহ জারি থাকবে।
সুবহান মাশাআল্লাহ, কি বলা আল্লাহ তাআলা ফয়জে রেজা রেজা আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলার ফয়জে বরকত দ্বারা আমাদেরকে ধন্য করুক।
আমিন আমিন আমিন।
আল্লাহ হযরতের সামনে উরুস মোবারক। এর জন্য কিছু সুসংবাদ এটাও রয়েছে, আজ থেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মাদানী চ্যানেলের অনুষ্ঠান যেগুলো আল্লাহ হযরত রহমাতুল্লাহ তাআলাকে নিয়ে করা হয়েছে, যেমন আল্লাহ হযরতের একক প্রচেষ্টা একটি অনুষ্ঠান রয়েছে এটাও দেখবেন, আল্লাহ হযরতের মাসে ছোটদের আল্লাহ হযরত নামে একটি অনুষ্ঠান করা হয়েছে সেটাও আপনারা দেখবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে জ্ঞান জিজ্ঞাসা এই আল্লাহ হযরতের উরুস মোবারক উপলক্ষে করা হয়েছে এটা আপনারা দেখবেন মাদানী চ্যানেল, আল্লাহ তাআলা কবুল করে নিক। মোবালিগিন থেকে শেষ কিছু মাদানী ফুল নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। জুনায়েদ ভাই শেষ কিছু কথা দর্শকের উদ্দেশ্যে।
তো আজকের বিষয় নিয়ে একটি হাদিস শরীফ আরজ করব।
জি,
যে হাদিস শরীফটি খুতবাতে রাজভিয়া তাআলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি যে খুতবাটা লিখেছেন, আর জুমার নামাজের পূর্বে যে খুতবাটা পড়া হয় ওই খুতবারই একটি অংশ এই হাদিস শরীফটি।
আল্লাহ আল্লাহ।
তো এই হাদিস শরীফটি আরজ করার চেষ্টা করব। হাদিস শরীফটি হচ্ছে, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল বিররু লা ইয়াবলা ওয়াল ইসমু লা ইউনসা ওয়াদ দায়ানু লা ইয়ামুত ফাকুন কামা শিতা কামা তাদিনু তুদান। অর্থাৎ নেকি পুরনো হয় না আর গুনাহ ভুলিয়ে দেয়া হয় না এবং প্রতিদান দাতা মৃত্যু বরণ করবে না।
আল্লাহ আল্লাহ।
অর্থাৎ আল্লাহ তাআলা কখনো মৃত্যু বরণ করবেন না, প্রতিদান দাতা আছেন, থাকবেন, শুরু থেকে আছেন এবং থাকবেন। তো তোমরা যখন কাজ করবা তখন কি করবা বাছাই করে না, তোমার যা ইচ্ছে করো,
প্রতিদান আশা করছো, এমন কি কর্ম করতে চাও যার প্রতিদান ভালো হবে, কোন
কামাশি তা তো তুমি যেভাবে ইচ্ছা থাকো, কামা তাদিন তুদান যেমন করবে তদরূপ প্রতিদান
পাবে। রাইট।
এমন কি আমরা যখন প্রতি শুক্রবারে জুমার খুতবা শুনি এই হাদিস শরীফটা আমরা শুনতে পাই।
রাইট রাইট। তো আমাদের সাধারণ মানুষ যারা আছে খুতবা শুনে হয়তোবা তারা এটা বুঝে নাই কি বলা হয়েছে খুতবার মধ্যে, এখানে ছোট্ট একটা অনুরোধ করি দর্শকের মধ্যে যারা ইমাম সাহেব রয়েছেন, যারা জুমার নামাজ পড়ান, খেতাবত করেন, খতিব আছেন, আপনাদের কাছে অনুরোধ, খুতবা যেহেতু পড়েনি আপনি, আলা হযরতের লেখা এই খুতবাটা পড়েন, দেখবেন আপনিও মজা পাবেন, আর দর্শক যারা আপনার শ্রোতা থাকবে, মুসল্লি থাকবে, তাদেরও আত্মার একটা প্রশান্তির কারণ হয়ে যাবে আল্লাহ হযরতের এই খুতবা।
না, যখন আল্লাহ হযরত রহমাতুল্লাহি তাআলা আলাইহি এর খুতবা পাঠ করবে, তখন দেখতে পাবে ওটার মধ্যে আরবি ছন্দের যে মিল, আর যেভাবে খুব সুন্দর সুন্দর হাদিস শরীফ, আবার সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিনের শান, মানে সংক্ষিপ্ত আকারে যে সুন্দর করে মানে আরবি কাব্যের মতো করে নিয়ে আসছে, খুবই মানে শুনতে শ্রুতি মধুর লাগে। যারা আসলে আরবি বুঝে তারা শুনেও মজা পাবে এবং বলেও মজা পাবে।
রাইট রাইট রাইট, খুব সুন্দর একটি খুতবা, যতবার শুনি ততবারই শুনতে মন চায়। দাওয়াত ইসলামের যতগুলো প্রতিষ্ঠান আছে ফয়জানে মদিনা, প্রতিটা ফয়জানে মদিনাতেই খুতবাতে এই খুতবা পড়া হয়।
জি জি, খুতবাতে রাজকিয়া পড়া হয়। তো এই হাদিসের যে অংশ,
জি,
ফাকুন কামা সীতা কামা তাদিনু সুদান, তো তুমি তোমার যেমন ইচ্ছা থাকো, যে যা করবে তদ্রূপ
পাবে,
প্রতিদান পাবে। এটাই হচ্ছে হাদিসের অংশ, যেটা দ্বারা বুঝাচ্ছে যে যেমন কর্ম তেমন ফল। তুমি মনে রাখবা যে প্রতিদান দাতা আছেন, থাকবেন, তোমাকে যা করবা তার প্রতিদান পেতে হবে। তো তুমি ভেবে নাও তুমি কি করবা, কিভাবে থাকবে।
রাইট রাইট, আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত কোনটা করব আর কোনটার কর্মের ফল আমরা নিতে চাই। নাইম ভাই, সময় খুবই কম, সংক্ষিপ্ত কিছু।
আমি অল্প সময় এটা বলতে চাই যে কর্মের ফল,
জি,
কর্মের ফল তো পেতে হবে, হয়তো ভালো নাইলে খারাপ কিছু একটা তো হবে। তো ভালো যদি চাই তো আমরা ভালোর দিকে চেষ্টা করি। আর সেজন্য আমির আহলে সুন্নাত মাদানী ইনামত দিয়েছেন, তো আমরা মাদানী ইনামতের রিসালা ডেলি নিজের আমলের পর্যবেক্ষণ করি এবং তদ অনুসারে চেষ্টা করি যে আমার খারাপ আমলগুলো যদি বেশি হয় সেটাকে কিভাবে কমাবো, ভালোর মাত্রাটা কিভাবে বাড়াবো। ইনশাআল্লাহ তাহলে আমরা ভালো, খারাপ কমে আসবে আস্তে আস্তে, ধীরে ধীরে ইনশাল্লাহ ভালোর দিকটা
খুবই উত্তম পন্থা।
ইনশাল্লাহ আল্লাহ তালা কবুল করেন, বরকত দান করুক, মাদানী মহলে স্থায়িত্ব দান করুক। আল্লাহ তালা, আসুন আমরা সালাতু সালাম পাঠ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, صلوات الله عليك، أنت الشمس أنت بدر أنت نور فوق نور، أنت إكسير وغالي، أنت مصباح الصدور. يا نبي سلام عليك، سلام عليك، صلوات الله عليك، مصطفى جان رحمت پیلا، خو سلام شمع بزم ہدایت پیلا، خو سلام غوث اعظم ایمان قدرت پیلا، خو سلام کاش محشر میں جب ان کی آمد ہو، بھیجے سب ان کی شوکت پیلا، خو سلام مجھ سے خدمت کے خود سے کہے خدمت کے خود سی کہے ہرازا، مصطفیٰ جان رحمت پیلا، خو سلام ڈال دی قلب میں عظمت مصطفیٰ، سیدی اعلیٰ حضرت پیلا، سلام فیض سے جن کے لا، خو نمازی بنے فیض سے جن کے لا، خو عید
رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله
رحمت پرنا حق پربھات مار রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।